বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن সদকুল।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 20 নভেম্বর, 5 অগ্রহায়ণ এবং ফার্সি 29 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দৃষ্টিপাতে রয়েছে হামাসকে ব্রিটেনে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং বাংলাদেশে খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির গণ অনশন কর্মসূচি নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় স্থান দেয় ব্রিটিশ সরকারের সমালোচনা করল হামাস, তীব্র নিন্দা জানাল ইরান। বাংলাদেশ ও ভারতের অনিচ্ছে সত্ত্বেও সীমান্তে যে হত্যাকাণ্ড ঘটছে তা ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে অভিহিত করায় বিতর্ক সৃষ্টি। এবং ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি আরবের বিমান হামলা জোরদার, রিয়াদকে ভয়াবহ পরিণতি বরণের জন্য হুঁশিয়ার করে দিল ইয়েমেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে ঘোষণা করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল লন্ডনে এই ঘোষণা দিয়ে বলেছেন তার নির্দেশে ব্রিটেনে হামাসের সব ধরনের তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে। প্যাটেল এক বিবৃতিতে বলেছেন অত্যাধুনিক সমরাস্ত্র থাকার পাশাপাশি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার মতো এমন সব উল্লেখযোগ্য উপকরণ হামাসের কাছে রয়েছে যার কারণে এটিকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করা যায়। বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঠিক এ কারণে আমি হামাসের সব ধরনের তৎপরতা পুরোপুরি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছি। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ তাৎক্ষণিকভাবে ব্রিটিশ সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বেনেত এক টুইটার বার্তায় লিখেছেন, হামাস একটি উগ্র ইসলামী সংগঠন যা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় এবং ইসরায়েলকে ধ্বংস করতে চায়। হামাসকে সন্ত্রাসী ঘোষণা করার জন্য আমি আমার বন্ধু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ধন্যবাদ জানাই। এদিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিজেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এটি এক বিবৃতিতে বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া। হামাসের বিবৃতিতে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলা হয়, ফিলিস্তিন সংকটের ব্যাপারে ব্রিটেন তার অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করে যাচ্ছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিটিশ সরকার ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ঐতিহাসিক ভুল সংশোধন ও ক্ষমা চাওয়ার পরিবর্তে নির্যাতিত ফিলিস্তিনিদের সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করেছে। বিবৃতিতে হামাস আরও বলেছে, এটি এ ধরনের ঘোষণায় ভয় পায় না, বরং যে কোনো মূল্যে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। ব্রিটেন সহ সব দেশকে ফিলিস্তিন প্রসঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে হামাস। ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী ঘোষণা করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, বাস্তবতাকে বিকৃত করে এবং প্রকৃত চিত্রকে উল্টো করে তুলে ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করা যাবে না। তিনি আরও লিখেছেন, ফিলিস্তিন সংকটের একমাত্র রাজনৈতিক সমাধান হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডের মূল অধিবাসীদের অর্থাৎ মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে তাদের ভাগ্য নির্ধারণের ব্যাপারে গণভোটের আয়োজন করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, ভারত ও বাংলাদেশ সরকারের অনিচ্ছা সত্ত্বেও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে, যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক। তিনি আজ টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে লোক মারা যাক। এ নিয়ে দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে, যা বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। আজ শনিবার দুপুরে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন। এ সময় রোহিঙ্গা সংকট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশ এক বাক্যে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায় সে ব্যাপারে ইতিবাচক মত দিয়েছে। ইতিমধ্যে রেজুলেশনও পাশ হয়েছে। আমরা বিশ্বাস করি এতে রোহিঙ্গাদের দেশে ফেরত দিতে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি হবে। এর আগে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবার কথা বললেও তারা কথা রাখেনি। ডক্টর মোমেন বলেন, আশা করা যায় আগামীতে মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নেবে, কারণ মিয়ানমার কখনো বলে নাই যে তারা তাদের নাগরিকদের ফেরত নেবে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মিয়ানমার আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে যে তারা তাদের লোকদের নিয়ে যাবে এবং তারা যাতে স্বেচ্ছায় যায় সেজন্য পরিবেশ সৃষ্টি করবে। আমরা আশা করি আগামীতে তারা তাদের কথা রাখবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন, আর তা না হলে আজকে থেকে আপনাদের পতনের আন্দোলন শুরু হল। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণ অনশন কর্মসূচিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, এটা আমাদের জীবন মরণের সমস্যা, আমাদের অধিকারের সমস্যা। 1971 সালে যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম সে স্বপ্নকে বাস্তবায়ন করার সমস্যা। ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে অভিহিত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বিজেপির পক্ষ থেকে সিধু সহ কংগ্রেসের সমালোচনা করা হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজৎ সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে অভিহিত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বিজেপির পক্ষ থেকে সিধু সহ কংগ্রেসের সমালোচনা করা হয়েছে। আজ শনিবার পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজৎ সিং সিধু পাকিস্তানের শিখদের পবিত্র তীর্থস্থান কর্তারপুর সাহেবে পৌঁছান। এ সময় তিনি গুরুদোয়ারায় পৌঁছে প্রার্থনাও করেন। কর্তারপুরে পৌঁছলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাঠানো কর্মকর্তারা সিধুকে স্বাগত জানান। সংবর্ধনা চলাকালীন নবজৎ সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাইয়ের মতো বলে উল্লেখ করেন। পাঞ্জাব কংগ্রেসের প্রধান নবজৎ সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে সম্বোধন করার একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। কর্তারপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে অভিহিত করার জন্য বিজেপির পক্ষ থেকে নবজৎ সিং সিধু এবং কংগ্রেসকে টার্গেট করা হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, কংগ্রেসের অভিজ্ঞ নেতা এবং পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজৎ সিং সিধু পাকিস্তানে যে ইমরান খানকে মহিমান্বিত করবেন না, পাকিস্তানের প্রশংসা করবেন না, এটা হতে পারে না। আজ সিধু ইমরান খানকে বড় ভাই বলে সম্বোধন করে বলেছেন, আমি তাকে খুব ভালোবাসি, এটি কোটি কোটি ভারতীয়দের জন্য উদ্বেগের বিষয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার যে পদক্ষেপ আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখার ইসলামাবাদে বলেছেন, ওয়াশিংটন বাস্তবতা ও প্রকৃত সত্য অস্বীকার করে এ পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানে একটি বহু ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এবং এদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এছাড়া পাকিস্তানের সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সমুন্নত রাখা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার বলেছিলেন, পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 ও 2020 সালে পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছিলেন। সৌদি আরবকে ভয়াবহ পরিণতি বরণের জন্য হুঁশিয়ার করে দিয়েছে ইয়েমেন। সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে সানা এই হুঁশিয়ারি উচ্চারণ করল। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, ২৪ ঘণ্টায় সৌদি আরব ইয়েমেনের কয়েকটি প্রদেশে ৬৫ বার বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন জোরদার করার জন্য সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীকে ভয়াবহ পরিণতি বরণ এবং তাদেরকে এর দায়িত্ব বহন করতে হবে বলে জেনারেল সারি উল্লেখ করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের ৪টি প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা চালিয়েছে। এরপর জেনারেল সারি হুঁশিয়ারি উচ্চারণ করে টুইটারে পোস্ট দেন। সিরিয়ায় ২০১৯ সালে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলার মাধ্যমে যেসব বেসামরিক নাগরিককে হত্যা করেছে তা তদন্তের আহ্বান জানিয়েছেন আমেরিকার ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন। ২০১৯ সালের ১৮ মার্চ সিরিয়ার পূর্বাঞ্চলীয় বাগুজ শহরে আমেরিকা ওই বিমান হামলা চালায় যাতে ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। সিনেটর আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জ্যাক রিডকে লেখা এক চিঠিতে এলিজাবেথ ওয়ারেন একটি প্যানেল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন, যার মাধ্যমে খুব শীঘ্রই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা যায়। গত শনিবার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার বাগুজ শহরে সংঘটিত বিমান হামলায় ৭০ জন বেসামরিক লোক নিহত হয় এবং মার্কিন বাহিনী বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ওই ঘটনায় যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে রাশিয়ার একটি জাহাজ বহর আমেরিকার দিকে রওনা হয়েছে। আমেরিকার চলমান তেল সংকট মোকাবেলার জন্য রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে। আমেরিকায় বড় রকমের তেলের ঘাটতি দেখা দেয়। দেশটিতে গত 7 বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এনার্জি কার্গো ট্যাক্সিং এজেন্সি ভোর্টেক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রাশিয়ার 4টি তেলবাহী ট্যাঙ্কার 20 লাখ ব্যারেল ডিজেল নিয়ে আমেরিকার পূর্ব উপকূলের দিকে রওনা হয়েছে। আগামী সপ্তাহে এই তেল নিউ ইয়র্ক, নিউ হ্যাভেন এবং কানেকটিকাটে পৌঁছে যাবে। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। গত দশকের শুরুর দিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদিদের জন্য ফিলিস্তিনে আবাসভূমি গড়ার ঘোষণা দিয়ে ইসরায়েল প্রতিষ্ঠার পথ করে দেওয়ার পর একই সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেনের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রিয় ফিলিস্তিনি সংগ্রামী দল হামাসকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, নাসির মাহমুদের পরিবেশনায়।
ফিলিস্তিনে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার সবচেয়ে বড় হোতা ও মদতদাতা সাম্রাজ্যবাদী ব্রিটেন আবারও ফিলিস্তিনের বিরুদ্ধে তার অমানবিক নীতির ধারা তীব্রতর করেছে। এরই অংশ হিসেবে লন্ডন জনপ্রিয় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী দল বলে ঘোষণা করে ব্রিটেনে দলটির তৎপরতা নিষিদ্ধ করেছে। ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল গতকাল বলেছেন, হামাস ব্যাপক অস্ত্রসহ উল্লেখযোগ্য মাত্রায় সন্ত্রাস ক্ষমতার অধিকারী। তিনি হামাসকে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ারও নানা ব্যবস্থার অধিকারী হিসেবে দাবি করে বলেন, এ কারণেই হামাসকে ব্রিটেনে পুরোপুরি নিষিদ্ধ করেছে। দখলদার ইসরায়েল ব্রিটেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বৃদ্ধ সাম্রাজ্যবাদী ব্রিটেনের এই পদক্ষেপে মোটেই বিস্মিত নন বিশ্লেষক মহল। ব্রিটেনের ক্ষমতাসীন রক্ষণশীল পার্টি খুব বেশি ইসরায়েলপন্থী হিসেবে কুখ্যাত। এই সরকার ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকা সত্ত্বেও তেল আবিবকে সর্বাত্মক মদত দেওয়ার নীতি বজায় রেখেছে। গাজার সর্বশেষ যুদ্ধে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার ব্যাপারেও তেমন কোনো প্রতিবাদ জানায়নি বরিস জনসনের ব্রিটিশ সরকার। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিও অব্যাহত রেখেছে লন্ডন। গাজায় ইসরায়েলের পৈশাচিক হত্যাযজ্ঞ সত্ত্বেও ব্রিটেনের প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বর মাসে বলেছিলেন, লন্ডন ইসরায়েলের নিরাপত্তার প্রতি সহায়তায় দৃঢ় সংকল্প। ব্রিটেন হামাসকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে, যদিও এই সংগ্রামী দল কখনো ব্রিটেনের বা ইউরোপের কোনো দেশের বিরুদ্ধে কখনো কোনো সহিংস পদক্ষেপ নেয়নি ও এমনকি এসব দেশের জন্য কখনো সামরিক হুমকি হয়েও দেখা দেয়নি। তাই হামাস সম্পর্কে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো অপযুক্তি ও অবাস্তব অজুহাত মাত্র। হামাস তার সামরিক শক্তিকে কেবল ইসরায়েলের নানা ধরনের অপরাধ, অমানবিক পদক্ষেপ, সন্ত্রাস ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধেই ব্যবহার করছে। ইসরায়েল ফিলিস্তিনিদের জমি দখল ও বাড়ি ধ্বংস করাও অব্যাহত রেখেছে। তা সত্ত্বেও বিশ্ব জনমত ও ব্রিটিশ জনমতকে উপেক্ষা করে ইসরায়েলকে অর্থনৈতিক সামরিক মদত অব্যাহত রেখেছে লন্ডন। এটা স্পষ্ট, ব্রিটিশ সরকারের হাতও ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী সোমবার সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এদিকে দলটি খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী সোমবার সারা দেশের জেলা ও মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শনিবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণ অনশন থেকে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতে হবে, এর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। তাই আসুন আজকে আমরা দুহাত তুলে শপথ গ্রহণ করি, বেগম জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি আদায় করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। মির্জা ফখরুল বলেন, এই অবৈধ সরকার বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। আমরা দেশে এবং বিদেশে ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন এদেশে বেগম জিয়ার চিকিৎসা দেয়া হয়েছে, কিন্তু তার এমন কিছু জটিলতা রয়েছে যেগুলোর জন্য বিদেশে অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছিল তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সরকার তা দেয়নি। আমরা পরিষ্কার বলতে চাই, বেগম খালেদা জিয়াকে বিদেশে অবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করুন, তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে গদিচ্যুত করা হবে। এদিকে সরকারের আইনমন্ত্রী আনিসুল হক তার আগের বক্তব্য থেকে কিছুটা সরে এসে জানিয়েছেন, বিএনপি চাইলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে বড় চিকিৎসক আনতে পারবে, এতে সরকার কোনো বাধা দেবে না। আজ রাজধানীতে নিজের বাসা থেকে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ার একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। ওদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া এবং সংগঠনের সদস্য সচিব নুরুল হক নূর সহ দলের নেতারা। আজ শনিবার দুপুর ১২টার দিকে তারা হাসপাতালে যান এবং এক ঘন্টার মতো সেখানে অবস্থান করেন। রেজা কিবরিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে থাকায় তাকে দেখা সম্ভব হয়নি, তবে চিকিৎসকদের সাথে তার কথা হয়েছে। রেজা কিবরিয়া জানান, চিকিৎসকদের সাথে কথা বলে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া, দেশের ভাবমূর্তির জন্য হলেও একজন বয়স্ক নারী মুক্তিযোদ্ধার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত, সরকার এ বিষয়ে পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন ডক্টর রেজা কিবরিয়া। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান।
আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সেমনান প্রদেশের বেশ সুন্দর সুন্দর কয়েকটি নিদর্শনের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করেছি। সেমনানে প্রাচীন ও ঐতিহাসিক অনেক স্থাপনা রয়েছে, যেমনটি ইতোপূর্বে বলেছিলাম। প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে কাজার শাসনামল পর্যন্ত সময় পর্বের বিচিত্র ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই সেমনান। বলেছিলাম সেমনান বাজারের কথা এবং এখানকার উপহার সামগ্রী কেনার কথা। বাজারের পাশে যেহেতু সেমনান জামে মসজিদের অবস্থান, সুতরাং জামে মসজিদ নিয়েও আমরা কিছুটা আলোকপাত করেছি।
সেমনান জামে মসজিদ এখানকার ঐতিহাসিক ও মূল্যবান নিদর্শনগুলোর একটি। এই মসজিদটি দেখলেই সেমনান অঞ্চলের সমৃদ্ধি, প্রাচীনত্ব এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বের বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠবে। জামে মসজিদ স্থাপনাটিকে সেমনান শহরের প্রাচীনতম ইসলামী স্থাপত্যের নিদর্শন হিসেবে গণ্য করা যায়। তো যাই হোক, আজকের আসরে আমরা অন্য একটি শহরের দিকে যাব। এই শহরটি সেমনানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিখ্যাত একটি শহর, নাম হল দমগন। আমরা এই দমগন শহরের সঙ্গে কিছুটা পরিচিত হবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
সেমনানের কেন্দ্রীয় শহর থেকে 120 কিলোমিটার দূরে ঐতিহাসিক এই দমগন শহরটি অবস্থিত। দমগন খুবই প্রাচীন নিদর্শনে পরিপূর্ণ ঐতিহ্যবাহী একটি শহর। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও অনন্য সাধারণ একটি শহর দমগন। সুদূর প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত পুরাতাত্ত্বিক গবেষকগণ, পর্যটক মহল সহ সর্বসাধারণের কাছেই দর্শনীয় একটি অঞ্চল হিসেবে আকর্ষণীয় ছিল এই শহরটি। দমগন শহরের উত্তরে রয়েছে আলবর্জ পর্বতমালা, দক্ষিণে রয়েছে মরুভূমি। সে কারণে দুই ধরনের আবহাওয়াই বিরাজ করে এই দমগনে। এখানে রয়েছে উর্বর ভূমি, বিশেষ করে ফল ফলাদি উৎপাদনের জন্য খুবই উপযোগী একটি এলাকা এটি। দমগনের গুরুত্বপূর্ণ একটি পণ্য হল পেস্তা বাদাম। সমগ্র ইরানে তো বটেই, ইরানের বাইরেও দমগনের পেস্তার ব্যাপক সুনাম সুখ্যাতি রয়েছে। পেস্তা ছাড়াও এখানে খরবুজা এবং উন্নত মানের আঙ্গুরের ফলন লক্ষ্য করা যায়। দমগনের জনগণ ফার্সি ভাষায় কথা বলে, তবে দমগনের স্থানীয় একটা ঢঙ্গে কথা বলে।
ইরানের বহু প্রাচীন শহরগুলোর একটি হল দমগন শহর। দমগন সিল্ক রোডের পাশে অবস্থিত হবার কারণে এই শহরের গুরুত্ব স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। এই গুরুত্বের ফলে এই শহরের অনেকগুলো প্রবেশদ্বার লক্ষ্য করা যায়। একইভাবে লক্ষ্য করা যায় অসংখ্য সরাইখানাও। প্রবেশদ্বার বেশি হবার কারণে দমগন শহরকে শতদ্বার শহর নামেও অভিহিত করা হতো। খ্রিস্টজন্মের 400 বছর আগেও এই দমগন শহর বেশ বড় ছিল। খ্রিস্টপূর্ব 249 সালে আশকানি শাসনামলে তাই দমগনকে রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছিল। খ্রিস্টীয় প্রথম শতক পর্যন্ত এই শহর তাঁর নিজস্ব ঐতিহ্য ও গুরুত্ব বজায় রেখেছিল। সেই সময় দমগন ছিল গোমেস প্রদেশের কেন্দ্রীয় শহর। সে সময়কার বিখ্যাত বোরু প্রাচীরের ধ্বংসাবশেষ এখনো দেখতে পাওয়া যায়। তো শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গেই আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম দমগন শহরের প্রাচীন ঐতিহ্যের কথা। এই শহর সাংস্কৃতিক দিক থেকেও বেশ সমৃদ্ধ ছিল। এখনও সেখানে ঐতিহাসিক বিচারে মূল্যবান বহু নিদর্শন দেখতে পাওয়া যায়। যেমন এখানকার উল্লেখযোগ্য কয়েকটি নিদর্শনের মধ্যে রয়েছে গের্দ কুহ কেল্লা, দমগন, হেসর টিলা, জামে মসজিদ, ইমামজাদা জাফরের মাজার, তোগরুল টাওয়ার, তরিখনে মসজিদ, চেশমে আলী কমপ্লেক্স, শাহ আব্বাসি সরাইখানা এবং সিপাহ সালার সরাইখানা ইত্যাদি। দমকনের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে মোটামুটি এগুলোকে ধরা যায়। এগুলোর কোনোটির বয়স খ্রিস্টপূর্ব 400 বছরেরও বেশি। হেসর টিলা তো বিশ্বব্যাপী খ্যাত। আমরা বরং এই এলাকা নিয়েই আরো কিছু কথা বলার চেষ্টা করি।
দমগন শহর থেকে 2 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে গেলে হেসর টিলা নামের ঐতিহাসিক এই প্রাকৃতিক নিদর্শনটির দেখা মিলবে। ইরানি ঐতিহ্য ও সভ্যতার বিভিন্ন কাল পর্বে এই হেসর টিলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জ্ঞানী গণিতের মহলে বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে, বিশেষ করে বিশ্বব্যাপী পুরাতত্ত্ব নিয়ে যারা কাজ করে তাদের কাছে এই হেসর টিলার গুরুত্ব অপরিসীম। খ্রিস্টীয় 1931 ও 1932 সালে প্রথমবারের মতো এই টিলায় পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর এরিক স্মিথ খনন কাজ পরিচালনা করেন। দ্বিতীয়বারের মতো খ্রিস্টীয় 1967 সালে একই বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ ও খননবিদগণ গবেষণামূলক খনন কাজ চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। হেসর টিলায় তৃতীয়বারের মতো খনন কাজ চালানো হয় ইসলামী বিপ্লব বিজয়ের পরবর্তীকালে। ইরানি গবেষকরা 1995 খ্রিস্টাব্দে বেশ কয়েক দফা খনন কাজ চালিয়ে সভ্যতার বিভিন্ন পর্বের বিচিত্র উপাদান সংগ্রহ করতে সক্ষম হয়। বিশেষ করে মানব বসতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শন তারা আবিষ্কার করেন। তাদের আবিষ্কৃত বিভিন্ন উপাদান উপকরণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে যে এই টিলায় 6,500 বছর আগে মানব বসতি ছিল। তো শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি, সঙ্গেই আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। হেসর টিলা প্রাচীন ঐতিহ্য নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। এই টিলার স্বর্ণযুগ ধরা হয় 4,300 বছর আগের সময় পর্বকে। মাটির হৃদয় থেকে মানব বসতির বিচিত্র প্রমাণ ও নিদর্শন এখান থেকে বেরিয়ে এসেছে। যে সময়ের কথা বলছি তখনকার দিনের স্থাপত্য ছিল ছোট ছোট কক্ষ বিশিষ্ট ঘর। সিঁড়ির মাধ্যমে এক কক্ষের সঙ্গে অপর কক্ষের সংযোগ রক্ষার ব্যবস্থা ছিল। একেবারেই সাদা মাটা জীবনযাপন করত তখনকার দিনের মানুষেরা।
তো যাই হোক শ্রোতা বন্ধুরা, এ নিয়ে আজ আর কথা বলার সুযোগ নেই, কারণ হাতে তেমন সময় নেই। আজ তাহলে এ পর্যন্তই থাক। পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আজ 20 নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, টঙ্গিপাড়ায় পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গাদের ফেরত নিতে 5ম বছরেও কথা রাখেনি মিয়ানমার, দৈনিক কালের কণ্ঠ। চাইলে খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবে বিএনপি, বলেছেন আইনমন্ত্রী, দৈনিক প্রথম আলো। মিথ্যা অপবাদ নিয়ে মরতে চাই না, বললেন মেয়র জাহাঙ্গীর, দৈনিক যুগান্তর। খালেদা জিয়ার সুচিকিৎসার পদক্ষেপ নিতে সরকারের প্রতি গণ অধিকার পরিষদের আহ্বান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণ অনশন, দৈনিক ইত্তেফাক। ভারতের শিরোনাম, উনি থাকতেই বা দলের কি লাভ হচ্ছে, তথাগতের বিদায় নিয়ে কটাক্ষ দিলীপের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। কৃষি আইনে পিছু হটলেন মোদি শাহ, এবার কি 370 ধারা সিএএ শুরু গুঞ্জন, দৈনিক সংবাদ প্রতিদিন। একই পত্রিকার ভিন্ন শিরোনাম, কৃষকদের জন্য ভাবিত হলে অজয় মিশ্রের সঙ্গে মঞ্চ ভাগ করবেন না, মোদীকে তোপ প্রিয়ঙ্কার।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক কালের কণ্ঠ এক খবরে জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীর সব দেশ এক বাক্যে বলেছে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায়। ইতিমধ্যে রেজুলেশন পাশ হয়েছে, আমরা যেটা এতদিন ধরে প্রচেষ্টা চালিয়েছিলাম। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি এতে করে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ বাড়বে। মিয়ানমার ইতোপূর্বে আমাদেরকে বলেছে যে তারা রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেবে এবং লোকগুলো যাতে তাদের দেশে ফেরত যায় সেজন্য তারা পরিবেশও তৈরি করবে, কিন্তু আজকে পঞ্চম বছর অতিবাহিত হলেও তারা তাদের কথা রাখেননি। তিনি বলেন, আমরা আশা করছি যে আগামীতে তারা তাদের কথা রাখবে এবং এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তারা আস্তে আস্তে ফিরিয়ে নিয়ে যাবে।
দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে গণ অনশন শুরু করেছে দলের নেতাকর্মীরা। আজ সকাল 9টা থেকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে অনশন শুরু করেন তারা। কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
দৈনিক প্রথম আলোর একটি খবর, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যত বড় চিকিৎসক তারা আনতে চায় তা আনতে পারবে, এতে সরকার কোনো বাধা দেবে না। আইনমন্ত্রী আজ শনিবার রাজধানীতে নিজের বাসা থেকে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ার একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো আইনের ব্যাপার মানবিকতার দৃষ্টান্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনে যা করা সম্ভব তা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য করেছেন। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের আদালত দ্বারা খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া প্রয়োজন সেটা তাকে দেওয়া হয়েছে।
দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনর্বিবেচনা করতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করার পর শনিবার সকালে বোর্ডবাজার হারিকেন এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। মেয়র জাহাঙ্গীর কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি কোনো পদ চাই না, আমি আওয়ামী লীগের সমর্থক হিসাবে বাঁচতে চাই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে আমার অস্তিত্বের রক্তের সম্পর্কে ছেদ ধরাতে একটি মহল ষড়যন্ত্রের জাল বুনেছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আমি যখন দেশের বাইরে ঠিক তখনই বিভিন্ন সময় যুক্তিতর্কের অডিও কাটছাট করে আংশিক ফেসবুকে প্রকাশ করে অপপ্রচার করা হয়েছে। আমি আবারও বলছি, আমি ষড়যন্ত্রের শিকার, আমাকে ক্ষমা করে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকতে দিন।
দৈনিক বাংলাদেশ এক খবরে লিখেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজ শনিবার দুপুরে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তিনি নিজেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন। রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাকে হয়রানি না করে তার মুক্তির ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব। তাই অসুস্থ খালেদা জিয়াকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দেশ বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। উনি থাকতে বা দলের কি লাভ হচ্ছে, তথাগতের বিদায় নিয়ে কটাক্ষ দিলীপের। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, তথাগত রায়কে এক হাত নিলেন দিলীপ ঘোষ। শনিবার সকালে টুইট করে দল ছাড়ার জল্পনা উসকে দেন তথাগত। তা নিয়ে পাগলা দাশুর সংলাপ উদ্ধৃত করে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার একই বিষয়ে তথাগতকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, উনি দলে থাকতেই বা পার্টির কি লাভ হয়েছে আমার তো জানা নেই। এরপর তার সংযোজন, উনি কি করবেন তা ওর সিদ্ধান্ত, ওকে নিয়ে আমার ভাবার সময় নেই, আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি। শনিবার সকালে টুইটে তথাগত লেখেন, আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি, এরপরেই রাজনৈতিক মহলে তথাগতের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা ছড়ায়।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, ক্ষমা চেয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তার এই চমক সংস্কারমুখী মোদী সরকারের ভাবমূর্তিকে ধাক্কা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি তুলে দিল একাধিক প্রশ্ন, তবে কি এবার কাশ্মীরকে বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার পালা? আপাতত হিমঘরে থাকা নাগরিকত্ব সংশোধন আইনও কি পড়তে চলেছে বাতিলের তালিকায়? সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2019 সালে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় ফিরেছিল বিজেপি। মসনদে ফিরে একের পর এক সংস্কারমুখী পদক্ষেপ করেছিল তারা। কুর্সিতে বসেই প্রধানমন্ত্রী কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিলেন, অবলুপ্ত হয়েছিল সংবিধানের 370 ও 15 এ ধারা। কেন্দ্রের এই সিদ্ধান্তের কম বিরোধিতা হয়নি।
দৈনিক সংবাদ প্রতিদিনের ভিন্ন একটি শিরোনামের খবরে বিস্তারিত বলা হয়েছে, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা শুরু করে বিরোধী শিবিরের নেতাকর্মীরা। তাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস নেত্রী, শুক্রবারে তোপ দেগে বলেছিলেন ক্ষণে ক্ষণে রং বদলায় মোদী সরকার। শনিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সোনিয়া কন্যা। সেখানে তিনি আর্জি জানালেন, যদি কৃষকদের সম্পর্কে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে তার উচিত নয় অজয় মিশ্রের সঙ্গে এক মঞ্চে না থাকা। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে অভিযোগ উত্তরপ্রদেশের লক্ষিণপুর খেরিতে কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার, যা নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছিল গত মাসে। পুলিশ গ্রেপ্তার করেছে আশিসকে। কেন্দ্র কৃষি আইন প্রত্যাহারের পরেও মোদী সরকারের সমালোচনায় এবার সেই ইস্যুই তুলে ধরলেন প্রিয়াঙ্কা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের পক্ষ থেকে চালানো ওয়ালফাজ 10 অভিযান নিয়ে আলোচনা করেছি। আজ আমরা যুদ্ধের শেষ বছরের সার্বিক পরিস্থিতির পাশাপাশি ইরাকের হালাবজা শহরে সাদ্দাম বাহিনীর রাসায়নিক বোমা হামলা নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওয়ালফাজ 10 অভিযানের মাধ্যমে ইরান ইরাকের উত্তরাঞ্চলীয় হালাবজা শহর ও এর পার্শ্ববর্তী এলাকাগুলো দখল করে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরাকের সুলাইমানিয়া ত্রদেশের সঙ্গে সেদেশের সম্পর্ক ছিন্ন করা। কিন্তু ইরানি যোদ্ধারা ত্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হালাবজা দখল করলেও সুলাইমানিয়া শহর দখল করতে ব্যর্থ হন। ওদিকে ইরাকি বাহিনী এবার ইরানি যোদ্ধাদের মোকাবিলা করার জন্য অন্যান্য ফ্রন্ট থেকে কোনো সেনা তলব করেনি, বরং স্থানীয়ভাবে ইরানি সৈন্যদের মোকাবিলা করে এবং ইরানি যোদ্ধাদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। সে সময় 70,000 অধিবাসীর শহর হালাবজা ছিল ইরাক নিয়ন্ত্রিত কুর্দিস্তানের সবচেয়ে সুন্দর শহর।
ইরান ওয়ালফাজড 10 অভিযানে বিজয়ী হওয়ার পর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম নিজে হালাবজা শহরের উপর রাসায়নিক হামলা চালানোর নির্দেশ দেন। 1988 সালের 16 মার্চ এই শহরের নিরাপরাধ নাগরিকদের উপর ভয়াবহ রাসায়নিক হামলা চালায় ইরাকি বাহিনী। সারদাস্ত শহরে রাসায়নিক হামলা চালানোর প্রায় 7 মাস পর হালাবজায় এই রাসায়নিক বোমাবর্ষণ করা হয়। ওই দিন ফ্রান্সের কাছ থেকে পাওয়া 50টি জঙ্গি বিমান হালাবজা শহর ও এর পার্শ্ববর্তী গ্রামগুলোতে বোমাবর্ষণে অংশ নেয়। প্রতিটি যুদ্ধ বিমান 500 কেজি ওজনের 4টি রাসায়নিক বোমা নিক্ষেপ করে। ওই দিন সকালে শহরের নারী পুরুষ ও শিশুরা যখন অন্য দিনগুলোর মতো কোলাহলপূর্ণ জীবন শুরু করছিল, তখনই তাদের উপর যেন আকাশ ভেঙে পড়ে।
নিজ দেশের শাসকের পক্ষ থেকে পাঠানো অসংখ্য যুদ্ধ বিমানে ছোট্ট শহরটির আকাশ ছেয়ে যায় এবং মুহুর্মুহ বোমার আঘাতে দলে দলে মানুষের লাশ পড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যে হালাবজা শহর ও এর পার্শ্ববর্তী গ্রামগুলোর দৃশ্যপট বদলে যায় এবং সড়ক ও মহাসড়কগুলো হাজার হাজার মানুষের মৃত দেহতে পূর্ণ হয়ে যায়। হালাবজায় রাসায়নিক হামলা চালানোর মাধ্যমে ইরাকি শাসক সাদ্দাম তার সবচেয়ে জঘন্য যুদ্ধ অপরাধটি সংঘটিত করে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে হালাবজা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর প্রায় 5,000 মানুষ নিহত এবং আরো 7,000 মানুষ আহত হয়।
প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তখন পর্যন্ত এটি ছিল পৃথিবীর যে কোনো স্থানে সবচেয়ে বড় রাসায়নিক অস্ত্রের হামলা। এই হামলার সঙ্গে কেবলমাত্র জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আমেরিকার পক্ষ থেকে চালানো পারমাণবিক বোমা হামলার তুলনা করা যায়। হালাবজা শহরে রাসায়নিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া অবশিষ্ট ইরাকি নাগরিক ইরানে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় এবং সেখানকার আহত মানুষদেরকেও ইরান চিকিৎসা দেয়। আহতদের অনেককে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ শুলুৎজ ইরাকি বাহিনীর রাসায়নিক বোমা হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আমরা একদিকে যেমন রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরোধী ছিলাম, তেমনি ইরাকের উপর ইরান বিজয়ী হোক তাও চাইনি। এ কারণে আমরা রাসায়নিক হামলা চালানোর জন্য সাদ্দাম সরকারের নিন্দা জানাইনি।
ইরানের পক্ষ থেকে চালানো ওয়ালফাজর 10 অভিযানের এলাকায় এই রাসায়নিক হামলার পাশাপাশি ইরানের অর্থনৈতিক অবকাঠামোর উপর ইরাকি বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ফলে যুদ্ধের ভারসাম্য ইরাকের পক্ষে চলে যেতে থাকে। ইরাকের সাদ্দাম সরকার তার সেনা শক্তির মূল অংশকে দক্ষিণাঞ্চলে মোতায়েন রেখে উত্তর ও মধ্যাঞ্চলে ইরানি যোদ্ধাদের হামলা প্রতিহত করার কাজে স্থানীয় বাহিনীগুলোকে ব্যবহার করে। আর ইরাকি বাহিনীর যেখানে প্রচলিত যুদ্ধে ইরানের সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে যায়, সেখানে তারা রাসায়নিক অস্ত্রের মতো অপ্রচলিত যুদ্ধের আশ্রয় নেয়। 1988 সালের মার্চ মাসের শেষ দিকে এবং এপ্রিল মাসের গোড়ার দিকে ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধ পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইরাকি বাহিনী আরো বেশি আগ্রাসী হয়ে ওঠে এবং ইরানের শহর ও গ্রামগুলো লক্ষ্য করে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বিমান হামলা প্রকট আকার ধারণ করে।
১৯৮৮ সালের 29 ফেব্রুয়ারি থেকে 21 এপ্রিল পর্যন্ত টানা 51 দিন ইরানের শহরগুলোতে বিরতিহীনভাবে হামলা চালিয়ে যায় ইরাক। এ সময়ে ইরাকি বাহিনী ইরানের রাজধানী তেহরানে অন্তত 100টি এবং ইরানের অন্যান্য শহরে আরও প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে ইরানের বেসামরিক স্থাপনা ও সাধারণ নাগরিকদের অপূরণীয় ক্ষতি হয়। সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকি বাহিনী একই সঙ্গে নির্দয়ভাবে ইরানের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে থাকে। যুদ্ধের শেষ এক বছরে ইরানের বেসামরিক অবস্থানগুলোতে ইরাকি বাহিনীর রাসায়নিক হামলা বেড়ে যায়। যুদ্ধের আট বছরে ইরানের অভ্যন্তরে ইরাকি বাহিনী অন্তত 30টি রাসায়নিক হামলা চালায়।
1980 দশকে ইরাকের হাতে থাকা রাসায়নিক অস্ত্রের শতকরা 48 ভাগ কাঁচামাল আসে হল্যান্ড থেকে। ডাচ ব্যবসায়ী ফ্রান্স ভ্যান এনরাত এসব অস্ত্র বাগদাদের কাছে তুলে দেয়। সাদ্দামের পতনের পর হল্যান্ডের একটি আদালত হালাবজা শহরে হামলার কাজে ইরাকের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দেওয়ার অপরাধে এনরাতকে 17 বৎসরের কারাদণ্ড দেয়। তবে এক ব্যক্তিকে শাস্তি দিয়ে কার্যত হল্যান্ডের আদালত ইরাকের শাসক সাদ্দামের হাতে ভয়াবহ রাসায়নিক অস্ত্র তুলে দেওয়ার অপরাধ থেকে ইউরোপীয় সরকারগুলোকে নিরপরাধ ঘোষণা করে। অথচ আমেরিকা, ফ্রান্স ও হল্যান্ড সহ পশ্চিমা দেশগুলো ইরাকের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও শেষ হয়ে এসেছে। আগামী আসরে এ বিষয়ে আরো কথা বলার আশা রাখছি।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় স্থান দেওয়া ব্রিটিশ সরকারের সমালোচনা করল হামাস, তীব্র নিন্দা জানালো ইরান। বাংলাদেশ ও ভারতের অনিচ্ছা সত্ত্বেও সীমান্তে যে হত্যাকাণ্ড ঘটছে তা ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।
ডাক্তার।